বড় সংসার সংস্কার করছেন, পার্সেন্টেজ কথা যাক কজন, কিন্তু শাস্ত্রে রয়েছে পঞ্চাশ ওর ধর্ম বানানো ব্রাজে। যদি কেউ সংসারী হতে চান, গৃহী জীবন যাপন করতে চান, পঞ্চাশ বছর পর্যন্ত শেষ কাল, তারপরে তাকে সংসার পরিত্যাগ করতে হবে। সাধন ভোজনের জন্য একান্ত ভাবে একনিষ্ঠ হয়ে তাকে মানবস্থ আশ্রম সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হবে। এই কথা রয়েছে শাস্ত্রে, কজন আমরা সেটা পালন করছি, পারছি না তো। তাহলে কার জন্য এসব কথাগুলো লেখা আছে? যার নাম ভরত, যার নামানুসারে ভারতবর্ষ হয়েছে, ঋষভদেবের জ্যেষ্ঠ সন্তান, তিনি কি করলেন? পঞ্চাশ বছর যেই বয়স হয়েছে, তিনি রাজ সিংহাসন সব কিছু ছেলেকে অর্পণ করে তিনি বেরিয়ে যাচ্ছেন। বহুতর উদাহরণ তো রয়েছে শাস্ত্রের যে উপদেশ নির্দেশ, আমরা কতটুকু পালন করছি? কিন্তু পালন তো করা উচিত আমাদের। চৈতন্য মহাপ্রভু জীব কল্যাণের জন্যই আবির্ভূত হয়েছেন, তিনি দেখছেন তিনি যে কথা বলতে আসছেন সে কথা দুনিয়ার লোক নিতে পারছে না, বরং তার প্রতি অপরাধ সঞ্চয় করছে তিনি চরণ ভগবান। তাকে বলছে সতীপিঠির ছেলে, জগন্নাথ মিত্রের বেটা, এইসব গালাগালি দিচ্ছে। কি করলেন তিনি? গোপী গোপী তিনি বলছেন, গোপী গোপীর অর্থ তো সাধারণ মানুষ কেউ বুঝতে পারছে না। এই লোকটা মাথা খারাপ হয়েছে। বিষ্ণু তৈল দাও, মধ্যনারায়ণ তৈল দাও, শিবাগৃত দাও, তার অবস্থা তো কেউ বুঝতে পারছেন না। তাই তিনি সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছেন। সন্ন্যাস বুদ্ধিতেও যদি এরা আমাকে সম্মান করে প্রণাম করে তাহলেও এদের কল্যাণ হবে, এই জীব কল্যাণ চিন্তা। শ্রীমন্দির রয়েছেন, শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত মন্দিরে, এখানে এসে যদি কেউ শ্রীমূর্তিকে যদি প্রণাম না করেন অপরাধ হয়, শাস্ত্রে আইন রয়েছে। কোন ত্রিদণ্ডী সন্ন্যাসী তাকে দেখে যদি কেউ প্রণাম না করেন অপরাধ হয়, স্মৃতিশাস্ত্রে লেখা আছে। তাই মহাপ্রভু চিন্তা করছেন, দেবতা প্রতিমান দৃষ্টা যদি ত্রিদণ্ডিনাম নমস্কার না সূর্যাচিত উপবাসে না শুদ্ধি। সন্ন্যাস বুদ্ধিতেও যদি রামায় প্রণাম করে ওদের কল্যাণ হবে, এই চিন্তা করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। বহু ব্যক্তি বলছেন আজকাল কলিকালে সন্ন্যাস সন্ন্যাস মাথায় কিছু নাই, কোথায় পেয়েছেন তারা? যদি কোন জায়গায় সে কথা আছে তাহলে তার ব্যাখ্যাও তো আছে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি কি তার উত্তরসূরি কোন লোককে খুঁজে পাননি, পূর্বসূরিকে খুঁজে পাননি কিছু কাত? এই কলিকালে সন্ন্যাস যদি না থাকে তাহলে বহুতর ব্যক্তি তো সন্ন্যাস নিয়েছেন, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। মায়াবাদী নির্বিশেষবাদী সম্প্রদায় আচার্য শঙ্কর থেকে আরম্ভ করে, শ্রীধর স্বামী থেকে আরম্ভ করে, মধ্যাচার্য, প্রধানন্দ সরস্বতীপাদ, সব চৈতন্য সম্প্রদায় বহু সন্ন্যাস। তিনি সন্ন্যাস নিয়েছেন তার তো প্রমাণ রয়েছে, সেই জন্য তো তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। অন্যান্য যুগে যেগুলো চলেছে কলিতে সেগুলো নিষেধ নামা জারি করা আছে কতকগুলো, সেখানে কর্মসন্ন্যাস নিষেধ করেছেন, ভক্ত সন্ন্যাস ভক্তি সন্ন্যাস নিষিদ্ধ হয়নি। অনেক লোকে উল্টোপাল্টা করে বিচার করছে না, এবং সেখানে লেখা রয়েছে অষ্টমেদম বদালম্বম সন্ন্যাসম পৈতৃকম বিবরেণ সুতোৎপত্তি কলৌপঞ্চ বিবর্জয়, কলিকে পাশে নিষেধ হয়েছে। কিন্তু তার ব্যাখ্যাও তো রয়েছে পাশাপাশি শ্লোকে, সেটা দেখবেন কে, সবটা তো বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে দিব্যভাবে তিনি চলে যাচ্ছেন বৃন্দাবনে, ঘুরিয়ে আনছেন তাকে নিত্যানন্দ প্রভু শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। সেখানে মিলন হয়েছে সতীমায়ের সঙ্গে, সতীমা কান্নাকাটি করছেন, চাকর শিখর কেস আর নাই, মন্ডিত মস্তক, ছেলে নিমাইয়ের মাথায় হাত বুলিয়ে কান্নাকাটি করছেন সতীমা। নিমাই কি বলছেন, মা তুমি কাঁদছো কেন, আমি তো জগতের কল্যাণের জন্যই এসেছি এটা তো তুমি জানো, তথাপি ক্রন্দন কেন তোমার, তুমি তো সর্বংসহা বসুন্ধরা, তারই অবতার, তুমি স্বচ্ছ কর পুত্র সম্বরণ কর। বলছেন তুমি অন্যান্য লোকের ছেলে পেলেরা চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা এনে মা বাপের হাতে তুলে দেয়, আমি তোমার তেমন ছেলে নয় মা, আনের তনয় আনের রজত কাঞ্চন, আমি আমি দিবমাতা কৃষ্ণ প্রেম ধন, সেই কৃষ্ণ প্রেম ধনের অধিকারী করাবার জন্যই আমার অবতার এই জগতে আমি এসেছি, তুমি ধৈর্য ধারণ করো মা। যাচ্ছেন তিনি পুরী জগন্নাথ ক্ষেত্রে, দণ্ডকার হাতে ছিল, সাধারণ মানুষ মনে করছেন বোধ হয় এটা নির্বিশেষ পরদণ্ড, শঙ্করাচার্য সম্প্রদায়ে যে নির্বিশেষবাদ প্রচারিত, নিরাকার নির্গুণ নির্বিশেষ ইত্যাদি বিশেষণে বিশেষিত করেছেন যে পরব্রহ্ম ভগবানকে সর্বশক্তিমান ভগবানকে, অনেকে সেই চিন্তাই নিয়েছেন। নিত্যানন্দ প্রভু সঙ্গে আছেন, তিনি দণ্ডটাকে ভেঙে তিন খণ্ড করে ভার্গী নদীতে ভাসিয়ে দিলেন। বলছেন কি তিনি নিত্যানন্দ প্রভু কে, শেষকাই শঙ্কর দশ দেহ ধারণ করে তিনি ভগবানের সেবা করেন, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। আসন বসন ভূষণ শয্যা পাদুকা ইত্যাদি রূপেতে তিনি ভগবানের সেবা করেন, যজ্ঞসূত্র ইত্যাদি রূপে তিনি ভগবানের সেবা করেন। দণ্ড ভেঙে দিয়ে বলছেন হে দণ্ড, আমি যে রে বহয়ে হৃদয়ে সে তোমারে বহিবে এত যুক্ত নহে, আমি যাকে সবসময় হৃদয়ে বহন করছি সে তোমাকে বহিবে এ কি কথা হতে পারে না। এত বলি বলরাম পরম প্রচন্ড ভাঙিলেন দণ্ড করি তিন খণ্ড, মানে কি ওই একদণ্ডের মধ্যেই তার ত্রিদণ্ড অনুষ্ঠিত। নিত্যানন্দ প্রভু সেইকেই জগৎজীবকে জানালেন, নিত্যানন্দ প্রভু কে, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কে, লক্ষণের অবতার নিত্যানন্দ প্রভু কে, স্বয়ং বলদেব, তিনি নিত্যানন্দের কার্য করছেন এই জগতে এসে। গুরু নিত্যানন্দ, চৈতন্যদেবের কোনো কথা যদি আলোচনা করতে হয়, চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব যদি বিশ্লেষণ করতে হয়, প্রথমেই চাই নিত্যানন্দ প্রভুর কৃপা, তার কৃপা না হলে চৈতন্য তত্ত্ব বিশ্লেষিত হতে পারে না। সেই জন্যই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন প্রথমেই নিত্যানন্দ প্রভুর করুণা প্রার্থনা করছেন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবি যে সেব যুগ আমার নিতাই চাঁদেরে, আমার প্রভুর প্রভু ত্রিগৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর, আমার প্রভুর প্রভু। কেন বলছেন এটা, যদিও নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু শব্দ বলা যায়, তথাপি মহাপ্রভু শব্দটা সেখানে বলছেন না, আমার প্রভুর প্রভু তিনি হলেন মহাপ্রভু, তার প্রভুকে নিত্যানন্দ প্রভু, তো নিত্যানন্দ প্রভুর যিনি প্রভু উপরওয়ালা মালিক তিনি হলেন গৌর সুন্দর, তিনি হলেন মহাপ্রভু। সে মন্ত্র তো রয়েছে বেদের মধ্যে, মহান প্রভুর বৈ পুরুষ সত্যৈষ প্রবর্তক সুনির্মলামি মান শান্তি জ্যোতির, মহাপ্রভু তত্ত্ব বিশ্লেষিত হয়েছে, এটাকে নামকরণ সাধারণ মানুষকেও নামকরণ করেননি। উপনিষদের মধ্যে রয়েছে শ্লোক মহাপ্রভু শব্দ, সেই মহান প্রভু তো সেই মহান প্রভু নিত্যানন্দ প্রভুকেও বলা যায়। কিন্তু নিত্যানন্দ প্রভু নিজেকে মহাপ্রভু বলছেন না, তিনিও ভৃত্ত অভিমান করছেন। আবার স্বয়ং তিনি নিত্যানন্দের একান্ত অনুগত, তিনি বলছেন আমার প্রভুর প্রভু শ্রী গৌরসুন্দর। ঠিক এইরকম ধরনের কথা কবিরাজ গোস্বামীও বলেছেন, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু ছেড়ে মহাপ্রভুর চরণ। কথাটা পেয়েছেন আপনারা, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুইজন প্রভুকে অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু, দুই প্রভু ছেড়ে মহাপ্রভুর চরণ। এখানে সেবক ভাব রয়েছে, যদিও তারা বিষ্ণু, বিষ্ণু ছাড়া অন্য কারো পায়ে তুলসী দেওয়া যাচ্ছে না। আপনারা জানেন বোধ হয় নাকি বলতে হবে আবার, বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্য কারো পায়ে তুলসী দেওয়া যায় না। নিত্যানন্দ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, মহাবিষ্ণুর অবতার, সেই জন্যই ওদের শ্রীচরণে তুলসী অর্পণ করা হয়। কোন শক্তি তত্ত্বে পায়ে তুলসী দেওয়া যায় না, এমনকি রাধা দেবীর চরণেও তুলসী দেওয়া যায় না। শুনে থাকবেন আপনারা, এগুলো আইনের কথা, স্মৃতিশাস্ত্রের আইনের কথা। রাধাও নিজের পায়ে তুলসী নিতে পারেন না যখন পৃথক আছেন রাধা এবং গোবিন্দ। যদি একীভূত মূর্তি থাকেন, যদি যুগল বিগ্রহ থাকেন, তখন সেখানে একাত্ম চিন্তা করে সেখানে দেওয়া যায়। তা না হলে পৃথক ভাবে থাকলে সেখানে রাধারানীর শ্রীচরণে তুলসী দেওয়া যায় না। তত্ত্বদর্শনটা কি? বিষ্ণু তত্ত্বেতেই তুলসী অর্পণ করা যায়, বিষ্ণু ছাড়া অন্য জীবতত্ত্বেতে সেখানে তুলসী অর্পণ করা নিষেধ। গুরুতত্ত্বের বিচার এখানে এসেছে। আজকাল বহু সব উল্টো পাল্টা বিচার চলছে দুনিয়ায়। গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন সর্বপ্রথমে সনাতন শাস্ত্র, গুরু ছাড়া হচ্ছে না কিছু, সেই জন্যই আরম্ভ করেছেন সগুরু নেবাদিগচ্ছে সংস্পান শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করো, আদৌ গুরু পদাশ্রয় তসমাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রমেণ গুরুশ্চৈব সাধু বসমানুবসমনম। কৃষ্ণজন ব্যাখ্যা করছেন আদৌ গুরু পদাশ্রয় কথাটা বলেছেন, সেই গুরু কে? গুরুত্ব ক্যাটেগরি ভাগ করা আছে, মহান্ত গুরু, চৈত্য গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, বহু রকমের কথাই তো বলা আছে। গুরুত্ব বিভিন্ন রকমের বিভাগ রয়েছে। কে গুরু? আমরা সাধারণভাবে প্রণাম করছি, অজ্ঞান তীরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরণী মিলিতম গিয়ে না তসমৈ শ্রী গুরবে নম প্রণাম করলাম। আবার কেউ বলছি, মুখং করোতি বাচালম পুং লঙ্ঘয়তে গিরিন যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বা শ্রী গুরুং বিনতারণম প্রণাম করছি। কেউ আবার বলছি, ওম অখণ্ড মণ্ডলাকারম দত্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তসমৈ শ্রী গুরবে নমঃ বলছি। কেউ বলছেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তসমৈ শ্রী গুরবে নমঃ। কাকে লক্ষ্য করছেন এই যে বিভিন্ন শ্লোক? একই বস্তুকে সমানভাবে লক্ষ্য করছেন না। গুরু যেখানে আমার শিক্ষাদাতা, সত্যদর্শী, সত্যজ্ঞানদাতা, তার প্রণাম মন্ত্র প্রথম দুটো বলেছি যেটা। আর যেখানে শুধু সত্যদর্শন নিয়ে আলোচনা হয়েছে, শুধু অন্তরলজিক্যাল অ্যাসপেক্ট, সেখানেই বলছেন ওম অখণ্ড মণ্ডলাকারম দত্তম যেন চরাচরম। শুধু গুরু তত্ত্ব ওখানে বলা হয়েছে, সে তত্ত্বের বন্দনা ওখানে। আর যেখানে বলছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, সেখানে স্বয়ং ভগবান যখন গুরুরূপে জগতে অবতীর্ণ হচ্ছেন তাকে প্রণাম করেছেন। বিষয় বিগ্রহ সদগুরুকে বলছেন আশ্রয় বিগ্রহ, যার আশ্রয় গ্রহণ করে ভগবানের দিকে সাধন ভজন পথে অগ্রসর হওয়া যায়। গুরুতত্ত্ব, গুরুকে বলছেন তত্ত্বদর্শী, তত্ত্বজ্ঞান প্রদাতা সদগুরু। মিডিয়াম, কিরূপ মিডিয়াম? ট্রান্সপারেন্ট মিডিয়াম বলছেন, এখানে আলোগুলো জ্বলছে। ওয়্যারিং সব এখানে কমপ্লিট করা আছে। যদি ইলেকট্রিক অফিসে সেখানে যদি টাকা যদি জমা না দিয়েছি আমি, সিকিউরিটি মানি, কটন মানি, যদি কোম্পানি থেকে লোক না এসে যদি এখানকার তার সঙ্গে যদি ইলেকট্রিক কানেকশন না দেন, আলো জ্বলবে না, ফ্যানও চলবে না। গুরু হচ্ছেন সেই মেডিয়েটর, সেই কানেক্টিং লিঙ্ক যিনি রক্ষা করছেন, তাকে বলে সদগুরু। উদাহরণ দিচ্ছি, গুরুকে বলছেন সেবক ভগবান, আশ্রয় ভগবান, সত্য জ্ঞানদাতা ভগবান। আর ভগবানকে বলছেন বিষয় বিগ্রহ, ভোক্তা ভগবান, নিখিল বিশ্বান্তর জ্ঞানী ভগবান। যেসব বিশেষণগুলো রয়েছে, নিখিল আশ্রয় ভগবান একথা বলছেন। যার আশ্রয় থেকে ভগবানকে পেতে হয়, তিনি হলেন গুরুতত্ত্ব। সেই কথাই শিক্ষা রয়েছে। তার পায়ে তুলসী দেওয়া যাচ্ছে না, আপনারা যদি না জানেন জেনে রাখুন। গুরুতত্ত্বের শ্রীচরণে তুলসী দেওয়া যায় না, তাকে দিতে গেলে হাতে দিতে হবে, বুকে দিতে হবে, মাথায় দিতে হবে। বিচারের কথাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষার ভিতরে সব বিচারগুলো দেওয়া আছে, সব তত্ত্ব দর্শন। সুতরাং গুরুতত্ত্ব যেখানে ব্যাখ্যা করছেন, গুরু তিনি সিদ্ধান্তবিদ, তত্ত্ববিদ, তিনি যেটা শিক্ষা দেবেন সেটা উল্টোপাল্টা তিনি কিছু বলবেন না। শাস্ত্রে যা বলেছেন সদগুরু তাই বলবেন। সাধু যা বলছেন শাস্ত্র তাই বলেছেন, তার বাইরে কিছু বলবেন না। আপনারা নরোত্তম ঠাকুর মশায়ের পদাবলী আলোচনা করেন, সেখানে কি লেখা আছে? সাধু শাস্ত্র গুরু বাক্য, এতিনে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সাধু যা বলছেন শাস্ত্র তাই বলে রেখেছেন, গুরু যা বলছেন শাস্ত্র তাই বলে রেখেছেন। শাস্ত্রের বাইরে কিছু বলছেন না গুরু। অনেকে বলছেন আমার গুরু এমন কথা বলেন যা শাস্ত্রে কোথাও পাওয়া যায় না। মিথ্যা কথা, বাজে কথা, হতে পারে না। গুরু যা বলবেন শাস্ত্রের মধ্যে সেই থিওরি থাকবে, তার বাইরে তিনি কিছু যেতে পারেন না, তার বাইরে কিছু বলতে পারেন না। এই কথাটাই বুঝানো হয়েছে। আপনারা গীতা আলোচনা করছেন, সেখানে কি আছে? যখন তত্ত্ব দর্শন আমরা নির্ণয় করতে পারছি না, ভালো মন্দ যখন বুঝে উঠতে পারছি না, তখন কার শরণাপন্ন হতে বলেছেন কৃষ্ণ অর্জুনকে? তৎমা শাস্ত্রং প্রমাণমিতি কার্যে আকার্যে ব্যবস্থিত। কেন বললেন কৃষ্ণ এ কথা? আবার কেনই বা তিনি বলছেন পরবর্তী শ্লোকে, যশাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপনতি ন সুখম ন পরাঙ্গতি। কেন বলছেন এ কথা? যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে, শাস্ত্রের বিচার তত্ত্ব সিদ্ধান্ত উল্লঙ্ঘন করে, যারা নিজেরা কিছু নিজস্ব বক্তব্য রাখতে চাচ্ছেন, তাদের সে বক্তব্যের কোনো মূল্য নাই। ন সিদ্ধিম অবাপনতি, তাদের সে কথা দুনিয়া মেনে নেবে না, ভিক্ষের বিদ্যজনবরিণ্যগণ মেনে নেবেন না, ভিক্ষের চিন্তাশীল মনীষীগণ সেটা মেনে নেবেন না, যেহেতু সেটা তত্ত্ব সিদ্ধান্ত বিরোধী কথা, সেই জন্যই মানবেন না। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অ্যাক্সিওম্যাটিক ট্রুথের বিরুদ্ধ কথা সোজা বিচার হচ্ছে। যশাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধি মহাবনীতি, তারা সিদ্ধি লাভ করবেন না। ন সুখম, সুখ শান্তিকে তাদের পক্ষে সম্ভব নয় লাভ করা। ন পরাঙ্গতি, পরাগতিও সম্ভব নয় তাদের পক্ষে।
ইহ পর দুটো জিনিস।
ইহলোক যখন আছে তখন পরলোক বলে একটা জিনিস আছে, মেনে নিতে আপত্তি থাকা উচিত নয়। যখন দেখছি ইহ তখন পর অস্বীকার করার কারণ কি? দুটোই তো পাশাপাশি, একটাকে বাদ দিয়ে আর একটাকে তো স্বীকার করা যায় না। ইহ যখন আছে, এই জগৎ যখন আছে তখন পরজগৎ আছে, পরজগৎ যখন আছে চিত জগৎ, তারই হেয় প্রতিফলন পারভার্টেড রিফ্লেকশন হচ্ছে এই জগৎ। সেই সেই তো শাস্ত্রে, সনাতন শাস্ত্রের ব্যাখ্যাত হয়েছে, ব্যাখ্যা দিয়েছেন সেই কথাই। সনাতন শাস্ত্রের প্রথম কথাই হল গুরুতত্ত্ব। কেন আমি সাধন ভজন পথে কিভাবে অগ্রসর করবো, হব কোথা থেকে সাহায্য পাবো, কে আমার হাত ধরে নিয়ে চলবেন, কার উপদেশে আমি চলব, প্রথম কথা। সেই জন্যই বলছেন সগুরুমে ভাবি যাচ্ছে, তুমি সদ্গুরু শরণাপন্ন হও। কিভাবে? সমীপ পানি হাতটা জোর করতে হবে, সেখানে অ্যারোগেন্স চলবে না, আমি মানব না, আমি স্বীকার করব না, এ কথা চলবে না। সেখানে হাত জোর করতে হয়, সেখানে সমীপ পানি কার কাছে? শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, শ্রোত্রিয় ব্যক্তির কাছে, তত্ত্ব সিদ্ধান্তবিদ ব্যক্তির কাছে, শাস্ত্রদর্শী ব্যক্তির কাছে। ব্রহ্মনিষ্ঠম, শাস্ত্রজ্ঞান তো অনেকেরই থাকতে পারে মশায়, ডেভিল ক্যান কোট স্ক্রিপচার, শয়তান শাস্ত্রের গুলি আওড়াতে পারে, তাহলে সাধুর লক্ষণ তো এখানে প্রতিফলিত হল না, প্রকাশিত হল না। তাই বলছেন ব্রহ্মনিষ্ঠম, ভগবান যে বিশ্ব স্রষ্টা, বিশ্ব নিয়ন্তা, তার প্রতি অলৌকিক শ্রদ্ধা, যে শ্রদ্ধা সাধারণ মানুষের সম্ভব না, সেই নির্ভরতা যার আছে, যাকে বলা হবে রিয়েলাইজড আত্মোপলব্ধ সিদ্ধ অবস্থা প্রাপ্ত। তার কথা বলছেন ওখানে, তার বিচারের ভিতরে ভুল ভ্রান্তি নাই, তিনি কোনো কথা শাস্ত্রের বাইরে বলবেন না, তিনি তত্ত্বদর্শনটাই বলবেন, কোনো জায়গায় তার নিজস্ব কোনো উক্তি রাখবেন না, শাস্ত্রে যা আছে সেইটাই তিনি বলবেন, তার বাইরে তিনি যেতে পারেন না। তত্ত্বদর্শী সেই কথাই তো শিখাচ্ছেন এখানে। তৎমাদ গুরু প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয় উত্তম, জিজ্ঞাসু হতে হবে, আমার জানবার বুঝবার প্রয়োজন আছে, আমি জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, সেখানেও কোনো অ্যারোগেন্স নাই। হ্যাঁ মশাই, আমাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, এমন ভাবটা নাই। অধিকার বিচার আছে, প্রশ্ন যদি আসে সে প্রশ্নের উত্তর দেওয়া, তিনি উত্তর দেবেন কিনা আগে প্রশ্নকারী ভাবভঙ্গি দেখে নিয়ে, বুঝে নিয়ে সেই অনুসারে তিনি ব্যবস্থাটা নেবেন। কথাটা লেখা আছে শাস্ত্রে, যারা গীত আলোচনা করছেন আপনারা তার ভিতরে এই ব্যবস্থাটা দেওয়া আছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি সেই ভাব না পাও আর যদি আমাকে প্রশ্ন করো, আমি তোমার কোন প্রশ্নেরই উত্তর দিতে রাজি নই। আগে সেই ভাব তোমার ভিতরে আছে কিনা আমি দেখবো, আগে আমি নিখিল বিশ্বগুরু। কৃষ্ণ বলছেন, তোমার কি অধিকার থাকা দরকার আছে? তদ্বৃদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনা সত্যদর্শিনা। সত্যদর্শী সদ্গুরু কোন প্রশ্নের উত্তর দিতে পারেন কোন ব্যক্তি, তার শিষ্যতুল্য ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারেন, কিন্তু তার কি বিশেষ অধিকার আছে আগে তিনি দেখতে চান। কি তিনটে অধিকার? প্রণিপাত, ওই আম্বল অভিষেন হাত জোর করা, ওই সমীপ পানি, এই হল শিষ্যের বা জিজ্ঞাসুর প্রথম অধিকার, আম্বল অভিষেন। দ্বিতীয় অধিকার পরিপ্রশ্ন, আমি জানব, শিখব, বুঝব, এইরকম ধরনের ভাব নিয়ে যে প্রশ্ন, সেখানে কারো বিদ্যাবুদ্ধি পরীক্ষার জন্য প্রশ্ন নয়। ইনি কতটুকু পণ্ডিত, ইনি কতটুকু পড়েছেন, এর একাডেমিক কোয়ালিফিকেশন কি, এই বিচার নিয়ে যারা অগ্রসর হচ্ছেন তারা সম্পূর্ণভাবে একেবারে অকৃতকার্য হবে। সাধু সাধুত্ব বুদ্ধি ক্ষমতা নেই। সাধারণ বিষয়ে কিছু পরীক্ষা আমরা নিতে পারি সাধারণ ব্যক্তিরূপে, কিন্তু সাধন ভজনের পরীক্ষা, অপ্রাকৃত ভাবের পরীক্ষা সাধারণ অঞ্চলে নেওয়ার কোন ক্ষমতা নাই। তৃতীয় অধিকার শিষ্যের বা ছাত্রের প্রশ্নকারী সে বয়া সার্ভিং টেম্পারামেন্ট তার থাকা চাই, সেবাবৃত্তি থাকা চাই, সদবৃত্তি থাকা চাই, ধৈর্য থাকা চাই, প্রশ্ন শুনবার মতো আগ্রহ থাকা চাই, তা না হলে হচ্ছে না। আমি বুঝে নিতে পারি, আমি জেনে নিতে পারি, এই অহংকার যতক্ষণ পর্যন্ত থাকবে আমার মধ্যে আমি কিছুই বুঝতে পারবো না, ক্ষমতা না। সেই জিনিসটাই ঋষিগণ শাস্ত্রে বেদে বেদান্তে উপনিষদে বলে রেখেছেন যে আমি এবার এসব ব্রণীতে তেনা লোক তার সেই তো আত্মা বিভ্রণীতে তো নমুসান, আমার নিজের চেষ্টার দ্বারা হচ্ছে না, আর একজনের বিশেষ কৃপা সাহায্য আমার প্রয়োজন এই বিষয়ে, তত্ত্বজ্ঞান লাভ বিষয়ে। কে সে কি জিনিস? ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, অনুমান প্রমাণ নাহি ঈশ্বর তত্ত্বজ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। তত্ত্বদর্শনটা এই করেই বোঝানো হয়েছে। সুতরাং যদি আমরা একটা জায়গায় সাবমিশন না দিতে পারছি তাহলে কিছুই হবে না, প্রথমেই গোড়া কাটা হয়ে গেল। গুরু তত্ত্ব বৈষ্ণব শিক্ষাগুরুরূপে জগতে অবতীর্ণ, ভগবত শিক্ষা সাধন ভজনের শিক্ষা সব কিছু তারা দিয়ে যাচ্ছেন। যে কোনো সময় যখনই কিছু উল্টোপাল্টা করছি আমরা তখন সেটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। গুরু বৈষ্ণব ভগবান, হরিগুরু বৈষ্ণব, দিনের স্মরণ, দিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, দিনের স্মরণে হয় বাণিষ্ঠিত পূরণ। সে তিনকে বাদ দিয়ে চলতে পারছি না। গুরু চাই, বৈষ্ণব চাই, ভগবান চাই, সে তিনকে বাদ দিয়ে চলতে পারে না। যখনই এ তিনটাকে কেটে বাদ দিচ্ছি তখনই আমার কাছে আর কিছুই নেই, শূন্য গ্রন্থি অঞ্চলে রমনা, তখন আর আমার কোনো পুঁজি বাটা কিছু নেই। শাস্ত্র বলছেন ভগবান একজন আছেন, তাকে মেনে নিতে হবে, সেই সর্বশক্তিমান ভগবান। আমি বুঝি চাই নাই বুঝি, মেনে নিতে হচ্ছে। শিশুর যখন প্রথম হাতে করি হয়, পণ্ডিত মশাই এসে শিশুর হাত ধরে যখন হাতে করে দিচ্ছেন, বলছেন বলো বাবা অ, শিশু বলল অ, বলো বাবা আ, শিশু বলছে আ। কিন্তু সেই শিশু দুষ্টুমি করে যদি বলে মাস্টারমশাই আপনি যা বলছেন আমি ওটা মানব না, শিখব না, বলে কি শিখবি না তুমি, কেন তুমি বলছো অ, আমি অকে বলবো আ, আকে কি বলবি না আকে অ বলব, আপনারা বিচার করুন সেই শিশুর অ কথা শেখা হবে কিনা। সেই শিশু যদি জানতে চায় মাস্টারমশাইয়ের কাছে এই অকথর ইতিহাস ইতিবৃত্ত কি, মাস্টারমশাই জানেন কিন্তু শিশু শিশু প্রশ্ন করেও বুঝতে পারবে না, ক্ষমতা নেই তার। কিন্তু সেই শিশু যখন বড় হয় স্কুলে কলেজে পড়ে তখন অকথর ইতিহাস ইতিবৃত্ত সেই শিশু জানতে পারে, এর সিডি কোথা থেকে এলো, এর উৎপত্তি স্থান, এর অ্যানাল সাইন্টিফিক সে জানতে পারে, শিখতে পারে। সুতরাং একটা অধিকার বিচার আছে, সব সময় সবটা চলবে না, আমাকে বুঝিয়ে দেন এটা বললেই হবে না, সে ক্ষমতাটুকু তার ভিতরে আসা চাই। মাস্টারমশাই জানল, ছাত্র মহাশয় তিনি বুঝতে পারবেন, তার সে ক্ষমতা নাই সব সময়। এই যে প্রাথমিক শ্রদ্ধা, ওই যে মাস্টারমশাই বললেন অ, শিশু বলছে অ, এই যে মেনে নেওয়া, একে বলে প্রাথমিক শ্রদ্ধা, প্রিলিমিনারি সাবমিশন। এবং যখন সুষ্ঠুভাবে সে সব কিছু জানে বোঝে তখন তার হয় চরম শ্রদ্ধা, তারই অপর নাম হল শরণাগতি বা আত্মসমর্পণ। সেই তথ্যই জানিয়েছেন কৃষ্ণচন্দ্র অর্জুনকে গীতায়। শেষকালে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্যমানে কম শরণাব্রজ অহং ত্বাং সর্বপাপী ভো মুক্তে ইচ্ছামি মা শিষ। আমার শেষ কথা শোনো, লাস্ট উই সে, এরপরে আর কোনো কথা নেই, এটা তুমি মেনে না, সেটা বুঝেছেন। এবং সেখানে অর্জুন সেখানেও প্রশ্ন রেখেছেন বা প্রতিজ্ঞাপত্রে সই করেছেন, কি বলে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদ অনুমায়াচ্ছিত শীত শৃঙ্গত সন্দেহ করিষ্যে বচন তব। ঠাকুর তুমি যা বলছো এখনো মানলাম, এতক্ষণ আমার মাথায় ঢুকছিল না,